রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। পাঁচটি বিষয়ের উপর আমাদের ইসলাম প্রতিষ্ঠিত। আপনার কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। যেভাবে ইসলামের একটা স্তম্ভ রয়েছে, আবার ইমানের একটা স্তম্ভ রয়েছে, আবার কুফরেরও একটা কি স্তম্ভ রয়েছে। কুফর যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো আমরা জানি না, কিতাবের মধ্যে লেখা হয় যে কুফরটাকে, কুফরের স্তম্ভ বলা হয়েছে, মূল বলা হয়েছে হিংসাকে। মানে একজন মানুষের যেভাবে ইমানের একটা মূল, সেম কুফরের একটা মূল রয়েছে, আর কুফরের মূলকে সাব্যস্ত করা হয়েছে হাসাতকে, হিংসাকে করা হয়েছে। এখানে আমরা যে দেখি যে একজন মানুষের সবচাইতে তার মূল্যবান সম্পদ হচ্ছে কি? ইমান। ইমান এটা অনেক বড় সম্পদ। সদা সর্বদা প্রতিটি মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইমান হেফাজতের জন্য দোয়া করে, যাতে করে আমার ইমান হেফাজতে থাকে, আমি ইমান নিয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিতে পারি। হাদিসে পাকের মধ্যে এসেছে যে হিংসা এমন এক মারাত্মক ব্যাধি যে আস্তে আস্তে তার ইমানকে হনন করে নেয়।
আচ্ছা,
ইমানকে কি করে হনন করে নেয়? মানে একজন ইমানকে খেয়ে ফেলার যে মেশিনটা বলা হয়েছে, একটা মেশিন, সেটাকে বলা হয়েছে হাসাদকে, হিংসাকে। হিংসা যখন কোন ব্যক্তির মাঝে তৈরি হয়, আস্তে 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 ওই হিংসার মাধ্যমে তার ইমানটা কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে হিংসা মানুষের নেকি কি এত দ্রুত জ্বালিয়ে দেয়, এত দ্রুত আগুন শুকনো লাঠিকে জ্বালাতে পারে।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
বিনয় এবং নম্রতা, এই জিনিসটা কি আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব?
আল্লাহ পাক কোরআনুল করিমের সূরা শুআরা এর 215 নং আয়াত ইরশাদ করছেন যে তুমি তোমার অনুগত মুমিনদের প্রতি সদয় হও, অর্থাৎ বিনয় এবং নম্রতা প্রদর্শন করো। আমার আল্লাহ পাক কোরআনুল করিমের বিভিন্ন আয়াত দ্বারা মুমিনদেরকে বিনয় এবং নম্র হওয়ার আদেশ দিয়েছেন।
জি,
সর্বাই বিনয় এবং নম্রতা কাকে বলে, বিনয় কাকে বলে,
জি সেটাও জানতে চেয়েছিলাম।
মাশাআল্লাহ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিনয় বলে ওটাকে যে আপনি ঘর থেকে বের হয়েছেন,
জি
আপনার সাথে যত মানুষের সাক্ষাৎ হয়েছে, আপনি যদি তাকে, যত মানুষের সাক্ষাৎ হয়েছে ওই মানুষদেরকে আপনার চেয়ে উত্তম মনে করতে পারেন এবং নিজেকে ছোট মনে করতে পারেন, এটাই হচ্ছে এক ধরনের বিনয়।
সুবহানাল্লাহ,
বিনয় বলতে বোঝায় যে আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি সবচেয়ে খারাপ, এই জিনিসটা যদি কেউ ধারণ করতে পারে তাহলে তাকে বিনয়ী বলা হয়, যে মাশাআল্লাহ উনি খুবই বিনয়ী এবং নম্র,
স্বভাবের অধিকারী,
এইসব এরকম বলা হয়। আর এভাবে যদি আমরা দেখি বিনয় এবং নম্রতার বিভিন্ন ডেফিনেশন কিতাবের মধ্যে এসেছে, যে কোনো মানুষ নিজেকে সংযত রেখে ভদ্রভাবে নম্রভাবে তার দৈনন্দিন জীবন অতিবাহিত করা এবং মানুষের সাথে নম্রভাবে আচরণ করা এবং তার আচরণগুলোর মাধ্যমে ওই মানুষের বিনয়ী ভাবটা প্রকাশ পাওয়া, এটা কি বিনম্রতা এক কথায় আমরা বলতে পারি?
জি,
তো আপনি মাশাআল্লাহ এটার ডেফিনেশন সম্পর্কে জানতে চেয়েছেন। তো এক কথায় বলা গেলে শাহরুখ ভাই যাকে দেখলে মনে হয় না যে ইনি অহংকারী, এবং যার কথাবার্তা আচার আচরণের মধ্যে এতই নম্রতা থাকে যে তার কথাগুলো শুনতে ইচ্ছে করে এবং তার আচার আচরণগুলো প্রভাব ফেলে, এবং তার কথাবার্তায় কোনো দিকে আপনি এরকম কোনো ইশারা পাবেন না যে ওনার কথাটা একটু বাড়াবাড়ির দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা বিনয়ী এবং বিনম্র মানুষ বলতে তাদেরকেই বুঝাই।
জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং নম্রতা কিরকম ছিল?
জি,
আল্লাহু আকবার। আসুন আমরা কিছু শুনে নিই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারকের উপর চেক লাগিয়ে ওই আস্তানা শরীফ থেকে বাহিরে তশরিফ আনেন। তখন আমরা সাহাবায়ে কেরাম সম্মানের জন্য অনেক সময় দাঁড়িয়ে যেতাম। এটা দেখে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় প্রকাশ করতে গিয়ে ইরশাদ করতেন যে তোমরা এভাবে আমার জন্য দাঁড়িও না। আল্লাহ আকবার! দেখুন, জাহানের বাদশা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াচ্ছেন, উম্মতকে নিষেধ করছেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার জন্য এভাবে দাঁড়িও না, কেননা যেভাবে অনারবীয় লোক একজন আরেকজনকে সম্মান করে দাঁড়িয়ে যায়,
জি,
তো আমিও একজন আল্লাহ তাআলার বান্দা, তো আমার জন্য এইভাবে দাঁড়িয়ে যাওয়া, আমার জন্য এভাবে বসে যাওয়া, এবং আমি তোমরা দাঁড়িয়ে থাকবো আমি বসে থাকবো, এটা আমি নবী পছন্দ করি না।
আল্লাহ,
কিরকম বিনয় প্রদর্শন করছেন! অথচ আল্লাহ তাআলা
কোরআন জগত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করেছে,
সুবহানাল্লাহ,
তা সত্ত্বেও নিজেকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সামনে এত বিনয়ী ভাবে
বিনয় প্রদর্শন করতেন যে কোন সময় যদি সাহাবায়ে কেরাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রুম মুবারক থেকে আস্তানা শরীফ থেকে বের হতেন, তখন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গিয়ে তাদেরকে নিষেধ করতেন যে তোমরা এভাবে দাঁড়িয়ে যেও না, কেননা আমি এরকম দাঁড়িয়ে যাওয়া পছন্দ করি না, এটা আমার কাছে, এটা আমার নবী করিম বিনয় প্রদর্শন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল করিমের মাধ্যমে, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার আদেশ আমাদের জন্য প্রদান করেছেন। তো এর উপর আমল করা, সম্মান প্রদর্শন করা, এটা আমাদের একটা কাজ, প্রধান কাজ, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিনয় প্রকাশ করেছেন।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
একজন প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য কিরূপ হওয়া চাই?
মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট শুকরিয়া জানানো উচিত মহান রব তাআলার দরবারে যে আমরা মুসলমান।
আলহামদুলিল্লাহ।
একটু চিন্তা করে দেখি, আমি যদি অমুসলিম হয়ে যদি জন্মগ্রহণ করতাম, অমুসলিম পরিবারে যদি আমি জন্মগ্রহণ করতাম, তো আমার পরিণতি কি হতো, আমার গন্তব্যস্থল কি হতো?
আল্লাহ,
মানুষ দেখুন না অতীতকে নিয়ে ভাবে না বর্তমানকে নিয়ে ভাবে।
জি,
মোস্ট অফ পিপল, আমি বলবো না সবাই, তবে অধিকাংশ লোক তার ভবিষ্যৎ নিয়ে ভাবে।
জি,
আর ভাবাটাই স্বাভাবিক।
স্বাভাবিক,
যে তার ভবিষ্যৎ নিয়ে ভাবে না, যে তার অনাগত দিনগুলো নিয়ে ভাবে না, যে তার গন্তব্য নিয়ে ভাবে না, যে তার ডেস্টিনেশন নিয়ে ভাবে না, যে আমি কোত্থেকে এসেছি, কোথায় আছি এবং কোথায় আমাকে যেতে হবে, আমাকে কোথায় যেতে হবে, আমাকে কোথায় যেতে বাধ্য করা হবে, আমি বাধ্য, আর সেটা হচ্ছে মৃত্যুর পরে বারজখ, অর্থাৎ কবর, আলামে বারজখ যাকে বলা হয়, কবরের একটা জগৎ। আর এই জগৎ আমরা শুধু মনে করি তুষার ভাই যে এই দুনিয়াটাই একটা জগৎ, এই দুনিয়াটাই শুধু জগৎ নয়, এর আগেও কিন্তু আমরা একটা জগতে ছিলাম। আমরা শুধু মনে করি শুধু জন্ম হয়েছে, মৃত্যু হবে, হাসরে যাব, বিচার হবে, কেউ জান্নাত কেউ, আসলে বিষয়টা এমন না। মানুষ মৃত্যু হওয়া মানেই কিন্তু মানুষের ধ্বংস হয়ে যাওয়া নয়,
না
লয় হয়ে যাওয়া নয়, ক্ষয় হয়ে যাওয়া নয়, বিলীন হয়ে যাওয়া নয়, ভ্যানিশ হয়ে যাওয়া নয়, বরং মানুষ কিন্তু প্রতিনিয়ত স্থানান্তরিত হচ্ছে,
এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে,
দে আর মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস।
জি,
আজকে দেখুন আমরা দুনিয়াতে আছি, দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে,
রুহের জগতে,
আলামে আরওয়াহ।
জি,
আত্মার জগতে আমরা ছিলাম। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন রুহদেরকে, সেখান থেকে আমরা কোথায় আসলাম? এই জগতে এলাম। ঠিক আছে, এটা একটা দুনিয়া, এটাও একটা
দুনিয়ার একটা জগতে আসলাম।
এরপরে আমাদেরকে কোথায় যেতে হবে? মৃত্যুর পর কবরে,
কবরে,
সেটাও সেটাও কিন্তু একটা জগৎ। এটাকে বলা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে আলামে বারজাখ। এই আলামে বারজাখ এটাও একটা জগৎ। এরপরে কোথায় হবে? আমাদের হাশর নশর হবে, কিয়ামতের দিনে আমাদেরকে তোলা হবে কবর থেকে। কেন?
বিচারের জন্য, বিচারের জন্য,
শেষ ফয়সালার জন্য। এরপরে সেখান থেকে কেউ জান্নাতে যাবে, কেউ বা চিরকালের জন্য জাহান্নামে যাবে।
আল্লাহ!
আবার কেউ ক্ষণিকের জন্য জাহান্নামে যাবে, সেখান থেকে আবার নবীর শাফাতের মাধ্যমে,
আল্লাহর
করুণা দয়ার মাধ্যমে, অনুগ্রহে সেখান থেকে সে আবার
জান্নাতে আসবে,
জান্নাতে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে এই জগৎটাই সবকিছু,
সবকিছু নয়,
নয়, মানুষ প্রতিনিয়তই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে।
জি,
তো কাজেই আমি একজন মুসলমান, এজ এ মুসলিম বিং, আমাকে এটা চিন্তা করতে হবে যে হাউ টু বি এ পারফেক্ট মুসলিম। আমি মুসলিম তো হয়েছি,
জি,
কিন্তু একজন পারফেক্ট মুসলিম কি আমি হতে পেরেছি? আর প্রকৃত মুসলিম যাকে বলা হয় সেটা কি আমি হতে পেরেছি? এটা প্রত্যেকটা মুসলমান, আমার, আপনার, যারা মদনী চ্যানেলে দর্শকবৃন্দ রয়েছে, সবারই কিন্তু এই জিনিসটা চিন্তা করা উচিত যে আমি মুসলমান তো হয়েছি আল্লাহর দয়ায়, কিন্তু আমি কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? আর আজকে যে প্রশ্নটা আপনি করেছেন আমাকে, যে প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য
কি,
আমরা যদি একটু হাদিসে পাকে যদি আমরা দৃষ্টি দেই, তো হাদিসে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় রসুল, রসুল মকবুল, মা আমিনার বাগানের সুবাসিত ফুল, সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, ফরমান হচ্ছে, যা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী ইরশাদ করছেন, যে ব্যক্তি দোজখ হতে মুক্তি এবং বেহেশতে গমন করতে চায়, সে যেন আল্লাহ ও পরকালের প্রতি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে এবং মানুষের সাথে এমন ব্যবহার করে যা সে অন্যের কাছ থেকে আশা করে। খুব চমৎকার একটি হাদিস।
দয়া করুন, দয়া করা হবে অনুষ্ঠানের পর আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আজকের বিষয় নিয়েছি আমরা সম্মানের পাত্রকে, কারা কারা সম্মানের হকদার, বিশেষত কাদেরকে সম্মান করা উচিত আমাদের, ইনশাআল্লাহ আজকে সে সম্পর্কে আমাদের উপস্থাপন করবো প্রথমত আমাদের সালাউদ্দিন ভাই থেকে, ইনশাআল্লাহ।
আজকের বিষয়টা যেটা নেওয়া হয়েছে, যদিও এটা কোনো আমল না, কোনো নামাজ বা এই জাতীয় কোনো কিছু না, অনেকেই মনে করেন শুধু নামাজ, কালাম, তসবি, তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলোকে ইবাদত মনে করে, কিন্তু মুসলমানদের প্রত্যেকটা কাজ হয় কি?
ইবাদত।
ইবাদত যে সম্মান করা, এটাও একটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত।
আশাআল্লাহ।
ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে, আমরা তো আল্লাহ তাআলার বান্দা, খালেক ও মালিক, আমাদের সবকিছু আল্লাহ তাআলার জন্য।
জি,
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনে, আমার জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। তো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, আল্লাহর কাছে যদি আমরা সম্মানিত হতে পারি, আল্লাহর কাছে যে সম্মানিত, এর সাথে সম্মানিত আর কেউ হতে পারে, এবং তাকে আমাদেরকে কি
সম্মান করা,
সুবহানাল্লাহ, আমাদের জন্য অত্যন্ত জরুরি।
জি স্যার।
তো এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত করা, এটা আল্লাহ তাআলা খোদ ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সে, যে দুনিয়াদারিতে বড় লিডার হয়েছে সে নয়, যে অনেক মালের মালিক হয়েছে সে নয়,
বেশ
অনেক কোম্পানি আছে সে নয়, যার ইঞ্জিনিয়ারিং জ্ঞান আছে, ডক্টর হয়েছে, দুনিয়ার প্রতিপত্তি অনেক কিছু আছে, তাকে আল্লাহ তাআলা সম্মানের পাত্র হিসেবে নেন না। আল্লাহ তাহলে ইরশাদ করেছেন, সে যদি ছেঁড়া কাপড়ও থাকে, তার কোনো পরিচিতিও না থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানের পাত্র তারাই যারা আল্লাহ তাআলাকে ভয় করে,
তাকওয়া অর্জন করে,
তাকওয়া অর্জন করে। আর এই তাকওয়া অর্জনের ক্ষেত্রে আমাদের মৌলানা গোলাম ইয়াসিন আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, ইনশাআল্লাহ ওনার থেকে অনেক দিক আমরা নিতে পারবো। আজকে সাহস আছে ইনশাআল্লাহ, কারণ ওলামায়ে কেরামের সংস্পর্শে অনেক কিছু শেখানো যায়,
মাশাআল্লাহ।
তো যেটা জিনিস, যে জিনিসটা সম্মানের পাত্র তাকওয়া, তাকওয়াটা কার মাঝে সবচেয়ে বেশি আছে, এটা যদি আমরা যদি দেখতে চাই, সমস্ত আম্বিয়া কেরামের মাঝে সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি তাদের মাঝে ছিল। যেমন আমাদের মাঝে একটা এমন কিছু শব্দ আমাদের সমাজের মধ্যে ইউজ
থাকে,
প্রচলিত হয়ে গেছে, যেগুলি যেগুলি আমাদেরকে বদ আমলি অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। যেমন আল্লাহ তাআলা রহমান রহিম,
মাফ করে দিবেন,
আল্লাহ মাফ করে দিবেন বলে আমরা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করি
না।
তাকওয়ার দাবি হচ্ছে কি, আমাদের প্রতিটা কদম রাখতে, পা রাখতে, কথা বলতে, দেখতে, শুনতে, প্রতিটা কার্যক্ষেত্রে আমাদের এই দৃষ্টি রাখা উচিত যে এই জিনিসটাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছে অসন্তুষ্ট, এটা নামে তাকওয়া। এখন আমরা যদি এই কথাটা বলে উড়িয়ে দিই যে না আল্লাহ তাআলা রহমান আমি যা ইচ্ছা তাই করবো, আল্লাহ মাফ করে দিবেন, তো সেরকম হলে তো আম্বিয়ায়ে কারাম আলাইহিমুস সালাম যারা রয়েছেন তাদের চেয়ে বড় তাকওয়াবান, তারা আল্লাহ তাআলার মারফত সবচেয়ে বেশি হাসিল করেছেন, তাই না? বরঞ্চ তারা মারফতের সর্বোচ্চ শিখরে গিয়ে তা আমাদেরকে মারফত দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলাকে চেনানোর জন্য দুনিয়াতে
পাঠিয়েছেন।
আর এদের তাকওয়ার অবস্থা কি,
আল্লাহু আকবার,
এরা কেন অধিক খান্না করতেন, এরা কেন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেন, তারা কেন সবকিছু বেশি চলতেন? সুতরাং বোঝা যাচ্ছে তাকওয়াটার যে একটা সম্মান কারা পাবে, সম্মান পাওয়ার ক্ষেত্রে যাদের সবচেয়ে মর্যাদা বেশি তারা হচ্ছে
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তার মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়, আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
তো আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা ইনশাআল্লাহ মা বাবা রিলেটেড কিছু সাহায্য করার বিষয়ে জানবো, কেননা প্রিয় ছোট্ট বন্ধু আমরা এখনো ঘরের মধ্যে রয়েছি, আমরা প্রায় ঘরের মধ্যে হয়তোবা থাকি, স্কুলে গেলেও মাদ্রাসায় গেলেও আবার ঘরে আমরা ফিরে আসি। তো প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের এই পর্বের মধ্যে, সেগমেন্টস মধ্যে আমরা জানবো সেটা হচ্ছে, আমরা যখন ঘরের মধ্যে আসি স্বাভাবিক দুপুরবেলা বা রাতের বেলা আমরা ঘুমাই, কিন্তু আমাদের মধ্যে অনেক ছোট বন্ধু রয়েছে যে আমরা কি করি দুপুর বেলা যখন আমরা ঘুমাতে যাই, আমাদের আব্বা আম্মু যখন ঘুমাতে যাই, আমরা দুপুর বেলায় মানে ঘুম না গিয়ে বা এদিক সেদিক খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে যাই। তো যে সময় আমাদের আরাম করা উচিত, যে সময় আমাদের আব্বা আম্মু হয়তো বা তারা রেস্ট করে আরাম করে, আমরা যেন এই সময়ে মা বাবাকে যেন ডিস্টার্ব না করি, মা বাবা যেন কষ্ট পায় এরকম কোনো কাজ না করি, যেমন রাতে ঘুমাতে গেলাম তখন আমরা সময় মতো যেন ঘুমিয়ে যাই। কেননা ঘুম যাওয়া এটা একটা ভালো ভালো নিয়ম সহকারে, এটা একটা ইবাদতও রয়েছে। জি হ্যাঁ, কেননা ঘুমের মাধ্যমে আমাদের শরীরের শক্তি আমাদের অর্জিত হয়। সাধারণত আমরা সারাদিন ক্লান্ত, বিভিন্ন কাজকর্ম বিভিন্ন কারণে আমরা ক্লান্ত হয়ে যাই, তো এই শরীরের চার্জ দেওয়ার জন্য বলা যেতে পারে আমরা ঘরের মধ্যে হয়তো বা মোবাইল ইউজ করে বা বিভিন্ন ঘরে আমাদের কিছু থাকে, এগুলোকে যেরকম আমরা চার্জ দিই যার মাধ্যমে সেটি চলমান হয়, ঠিক সেরকম আমাদের শরীরেও চার্জ প্রয়োজন, শক্তি প্রয়োজন, যেটিও আলহামদুলিল্লাহ ঘুমের মাধ্যমে হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ ঘুম যাওয়া এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত, তো আমরা যেন সময় মোতাবেক ঘুমাই। জি হ্যাঁ, যখন আমরা ঘুমাতে যাই তখন যেন মা বাবার কষ্ট হয় এরকম যেন কাজ না করি, যেন আমরা আমাদের মধ্যে অনেক ছোট বন্ধু দেখা যায় কি, আমরা যখন ঘুমাতে যাই মা বাবাকে বিভিন্ন ডিস্টার্ব করি, খেলাধুলা করি, যার কারণে মা বাবার কষ্ট হয়ে থাকে। এখানে অবশ্য আমাদের আজকের এই সাহায্যের ব্যাপারে যে আমাদের আজকের এই সেগমেন্ট, এখানে এই বিষয়ে আমরা যেন মা বাবাকে এই বিষয়ে যেন আমরা সাহায্য করি, যেন মা বাবা যখন ঘুমাতে যাই তারা যেন কোনো কষ্ট না পায়।
আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগ্রহ সুরার হামারি নসলে অনুষ্ঠানের দৃশ্য।
ইমাম গজালি লিখতে হ্যায় কি আপনে বাচ্চে কো হর মিলনে জুলনে ওয়ালে জিনসে ইসকা ইন্ট্রাকশন হ্যায় মিলতা হ্যায় মিলনে ওয়ালে কি ইজ্জত করনে নম্বর এক, আজিজি সে পেশ আনে, اور ہر کسی کے ساتھ نرمی سے گفتگو کرنے کا عادی بنائے. میری ملاقات بھی پچھلے دنوں ایک جگہ پر, تو والد صاحب سے میں پہلی بار ان سے ملا, بہت پرانی بات نہیں ہے, لیٹسٹ ڈسکشنز کر رہا ہوں میں. میں پہلی دفعہ ان سے ملا, انہیں ان کے گھر پہ جانا بھی ہوا, تو انہوں نے اپنے بیٹے کو ملایا. تو والد خود ہی اپنے بچے کو بتا رہے تھے کہ اسی طرح کرنا ہے, اچھی چیز تھی. لیکن ہمیں سب کے سامنے اپنے بچے کو سمجھانا پڑے, اس میں تھوڑا سا بچہ جو ہے نا وہ فیل کرتا ہے. یعنی مثال کے طور پر آپ کے گھر پر کوئی شخصیت آتی ہے کہ کوئی بزرگ آپ کے گھر پر آئے اور آپ اپنے بچے کو یوں یوں کریں گے کہ بیٹا یوں کرو, بیٹا یوں کرو, بیٹا یوں کرو, تو وہ بچہ جو ہے نا وہ اس شخصیت کے آگے شرمندہ ہوگا. وہ خیر کہنے پر بھی ڈیپینڈ کرتا ہے کہ آپ کہے کیسے رہے, یا اگر آپ خود ہی وہ عمل کریں گے نا بچے کے سامنے تو بچہ بھی پھر وہ عمل کرے گا. یعنی ایک یہاں میں چل رہا ہوں اوپر سے, مثال کے طور پر آپ کے دادا آپ کے گھر پر آئے, ٹھیک ہے, آپ کے دادا آپ کے گھر پر آئے, اب والد صاحب بھی ہیں, دادا کا بیٹا بھی ہے اور والد صاحب بھی اور پوتا بھی ہے, ٹھیک ہے. اب جیسے دادا گھر پر آئے تو والد صاحب نے بڑھ کر, جو کہ آگے بڑھ کر اپنے ابو کا ہاتھ چوما, کیونکہ وہ دادا تو پوتے کے ہیں, اس کے تو ابو ہیں, اس سے آگے بڑھ کر اپنے والد کے ہاتھ چومے. تو جیسے والد کو ہاتھ چومتا ان کا بیٹا دیکھے گا نا, تو وہ آگے بڑھ کر اپنے دادا کے بھی ہاتھ چومے گا. آپ کو تجربہ ہوگا کبھی آپ کسی کے گھر پر جائیں, تو یہ بھی ایک سمجھیں کہ ایک طریقہ کار میں اس کو شامل کر سکتے ہیں آپ, کہ جب آپ جاتے ہیں نا تو میزبان آپ کو دروازے سے لیتا ہے, تو میزبان بعض اوقات گھر کے باہر ہی چپل اتار دیتا ہے جس کا گھر ہے, تو یہ انڈیکیشن ہے کہ ہم چپل یہاں اتارتے ہیں. تب جب یہ چپل یہاں اتارے گا تو مہمان کبھی بھی چپل پہن کے اندر نہیں جائے گا, مہمان بھی وہیں چپل اتار دے گا. اور بعض اوقات یہ ہوتا ہے کہ جیسے کہ افریقہ اور دنیا کے ایسے کئی ممالک ہیں جہاں جانا ہوتا ہے, وہاں لوگ جوتے چپل نہیں اتارتے گھروں کے اندر, تو آپ جائیں تو وہ نارمل جوتوں کے ساتھ آپ گھر میں چلے جائیں, تو وہاں مایوب بھی نہیں ہے, کوئی فیل بھی نہیں کیا جاتا کہ ہاں یہ بھی کوئی مطلب آؤٹ آف مینرس یا آؤٹ آف ایٹیکیٹ بات چیت ہوئی. تو یہ ایک ہوتا ہے, تو آپ جیسا کریں گے نا, والد کو جیسا کرتا اولاد دیکھتی ہے تو اولاد اس طرح کرنا شروع کر دیتی ہے. اس لیے میں نے کل بھی کہا تھا کہ وقت ملتا رہے تو اپنے بیٹے کو اپنے ساتھ رکھیں اور اس کو آپ اپنی ان اچھی عادتوں میں شامل کریں کہ لوگوں سے ملنے جلنے کا طریقہ, تو تبھی آپ اولاد کو سکھائیں گے نا, جب آپ اپنے ساتھ لوگوں سے ملیں گے اور پھر گھر ہی سے تربیت دے کر نکلیں کہ دیکھو بیٹا اسے کرنا ہے. تو ملنے جلنے والوں کی عزت کرنے, ورنہ بعض اوقات بچے نہیں کرتے اور بڑا مطلب کہ ان کا روڈ انداز ہوتا ہے, اور بعضوں کے باپ رے باپ, بچوں کو اللہ مطلب کہ سلامت رکھے, یقین مانیے, مطلب یہ میرے اپنے ذاتی تجربہ درج کر رہا ہوں, اتنے والدین مینر سکھاتے ہیں, اتنے والدین طریقے سکھاتے ہیں کہ بعضوں کا رشک آتا ہے کہ یار اللہ تعالیٰ کا شکر ہے, کتنا مطلب کہ یار بڑے بڑے, یعنی یوں نہیں کہ والد صاحب کی عمر اگر 60-65 سال کی ہے تو بچوں کی عمریں بھی مطلب 35-40 سال کی ہوتی ہیں. وہ جو بزرگوں کے آگے جو ادب, جیسے میرا کئی امیل سنت کے ساتھ جانا ہوتا ہے تو میں دیکھتا ہوں کہ والد صاحب کے ساتھ ساتھ بچے جس طرح کا انداز اختیار کرتے ہیں وہ ایک اپنی مثال آپ ہوتا ہے. تو یہ چیزیں والدین کی تربیت پر ڈیپینڈ کرتی ہے. بعض وقت بالکل کچھ نہیں, مطلب زبردستی والد صاحب بلاتے ہیں, آ جاؤ کر لو, پھر اس کو سب کے سامنے بولیں گے یوں کرو. اچھا پھر بعض وقت کیا ہوتا ہے بدقسمتی کے ساتھ کہ چلو بیٹھ جاؤ, پھر وہ اسی شخصیت کے سامنے اپنے بچے کی برائی بیان کر رہا ہوتا ہے, حضور یہ یوں کرتا ہے. اتنا یہ میں کہتا ہوں آپ کا غلط انداز ہے, آپ کیوں مطلب کہ آپ کے باغ کا یہ پھل ہے, آپ کے باغیچے کا یہ پھل ہے, آپ کے درخت کا یہ پھل ہے, اگر کروٹ دے رہا ہے تو آپ کیوں مطلب کہ لوگوں کے سامنے اپنے باغ کو رسوا کر رہے ہیں. کبھی بھی اپنی اولاد کو, یہ میری تمام والدین کے ساتھ درخواست ہے, کبھی بھی اپنی اولاد کو کسی تھرڈ پرسن کے آگے ذلیل نہ کریں. وہ جو بات کرنی ہے سمجھانے الگ سے کریں, آپ اگنور کر جائیں. تو یہ جو بچے ہیں ان کو بھی چاہیے کہ جب لوگوں سے ملاقاتیں کریں تو عزت کرنا سیکھیں, شریعت کے دائرے میں رہ کر عزت کریں اور ادب کریں, احترام کریں, تو انشاءاللہ اس سے آپ کے ابو کی اور آپ کی امی کی عزت بڑھے گی کہ یار یہ بچہ سلیقے والا ہے, یہ بچہ تربیت والا ہے. پھر فرماتے امام غزالی عاجزی سے پیش آئے, تکبر نہ کرے, غرور نہ کرے, اور مطلب بعض اوقات ہوتا ہے ایسا انداز, تو ایسی کوئی حرکت نہ کرے, عاجزی کرے اور اپنے آپ کو چھوٹا بنا کر ہی ہمیشہ پیش کرنا چاہیے جب لوگوں سے ملے جلے. پھر فرماتے اور ہر کسی کے ساتھ نرمی سے گفتگو کرنے کا عادی بنائیں. اب یہ جب آپ گھر میں کریں گے تو ہوگا, اور جب بچہ خود والدین کے ساتھ, اب میں بچے جیسے سن رہے ہوتے ہیں, آپ اپنے والدین کے ساتھ ادب کریں گے, اپنے والدین کے ساتھ عاجزی سے پیش آئیں گے, اپنے والدین کے ساتھ نرمی سے بات کریں گے, اپنے والدین کے ساتھ آپ اچھی انداز سے گفتگو کریں گے, تو آپ کا یہ عادت اور یہ انداز باہر والوں پر بھی ظاہر ہوگا. تو یہ اپنے بچے کو سکھانا ہوتا ہے. کبھی کبھی بچہ آپ کو لگے گا کہ یہ بدتمیزی کر رہا ہے, بد اخلاقی کر رہا ہے, جھاڑ رہا ہے, ڈانٹ رہا ہے, چیخ رہا ہے, چلا رہا ہے, تو یہ لوگوں سے ملنے جلنے میں جب یہ حرکتیں کرے گا تو اس سے آپ کو چار آدمی کے بیچ میں شرمندگی ہوگی. تو آپ گھر ہی میں اس کی تربیت کریں, گھر ہی میں اس کو بتائیں کہ بیٹا اسے ملنا ہوتا ہے, اسے آنا ہوتا ہے, اسے جانا ہوتا ہے. یہ تھوڑی ایج والے بچے ہوتے ہیں, یہ بہت چھوٹے تو پھر اس کو تو پھر لوگ کہتے ہیں کہ یار یہ بچہ تو بچہ, تو پھر بچوں والی حرکتیں کرے گا. لیکن جیسے جیسے تھوڑے بڑے ہوتے ہیں نا, بعض ہوتے ہیں چار پانچ سال کے بھی ہو جاتے ہیں, تو ان کو بڑی تمیز ہوتی ہے اور لوگ عزت کرتے ہیں ان کی کہ یار یہ بچہ تمیز والا ہے. تو یہ چیزیں والدین کا کام ہے کہ اپنے بچوں کو سکھائے ہر ملنے جلنے والے کی عزت کرنے کے تعلق سے, ان کے ساتھ عاجزی سے پیش آنے کے تعلق سے, نرمی سے گفتگو کرنے کے تعلق سے. یہ اپنی اولاد کی تربیت کرنی ہے, اور ہر وہ بچہ جو مجھے سن رہا ہے یا بچی جو مجھے سن رہے ہیں, آپ نے یہ عادت اختیار کرنی ہے بچوں, کہ بڑوں کی عزت کرنا سیکھیں, ان کے ساتھ عاجزی سے پیش آئیں, بڑا مطلب بہت خوبصورت طریقے سے سلام کریں جب بھی جائیں, بیٹا سب سے پہلے کہیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ, بالکل اچھی طریقے سلام کریں گے نا تو بہت اچھا لگتا ہے سامنے والے کو. آپ کا خالی سلام کر رہا ہے نا بیٹا, یوں سمجھیے کہ سامنے والے کے دل میں یہ بات ڈال دیتا ہے کہ یار یہ بڑا بچہ تمیز والا, سلیقے والا ہے, اور یہ مطلب ماشاء اللہ اس کے والد صاحب کی بڑی تربیت ہے. آپ کے والد صاحب کو کتنی خوشی ہوتی ہوگی, ذرا سوچا ہے آپ نے, کہ جب آپ یہ انداز اختیار کریں گے, آس پاس پڑوس کے اندر آتے جاتے ہوئے, محلے میں آتے جاتے ہوئے سلام کریں گے, عاجزی کریں گے, نرمی سے بات کریں گے, نہ چیخیں گے چلائیں گے, تو آپ بتائیے کہ اس سے خود آپ کے امی ابو کی عزت میں کتنا اضافہ ہوگا, لوگ کتنی تعریف کریں گے کہ ماشاء اللہ آپ نے کتنی پیاری تربیت کی ہے. آپ کی بھی تو عزت ہوگی نا, وہ آپ کو بلائیں گے, بٹھائیں گے, آپ کو اپنے ساتھ رکھیں گے, ورنہ وہ بڑے آپ سے آپ کو دور بھگا دیں گے.
آسن ایکن دیکھی برکتمے رجنی انوشٹان کچھ درشیہ, تر مدد رمضان المبارک برکتمے رجنی نماز اور عبادت فضیلت اور گروتوپورن مسائل برننا کرا ہوئے چھے.
ایمان بھائی جمع اللہ تعالی ہمارے کے اسنکھ نیامو دارا دھنیہ کرے چھے, تر مدد ایک بڑ نیامت ہلو جمعر دن.
جی
جمع ایمن ایک نیامت جے جمع کے بلا ہوئے چھے سکل دن سمور سردار.
سبحان اللہ سبحان اللہ.
ایبن جمعر دن جہان نام آگن کے پرجلت کرا ہوئے نا.
سبحان اللہ.
ایبن جمعر راتے جہان نام درجا کے کھلا ہوئے نا. تو ایمن ایک فضلت پورن جمعر دن آرو رہے چھے جے جمعر جمع کے اے جمع کے قیامت دیبشے نو بدھر مت
کر جمار دن ایم کچھ عمل اللہ تعالی چاہتے جی کربین ایم تر آپ کچھ عمل مدد جانات سوسباد کچھ عمل ایم رہے سے جمار راتر بےپارے تر اتر گنا کما ہوئے جائے. جی
کوتل کلوب پرتھم کھنڈر مدد آپ سے
جی
سیدنا عبداللہ ابن مسعود رضی اللہ تعالی عنہما بولیں جے بیکتی جمعر دن نیجے نوک کاٹے
جی
اللہ پاک تار کاس تھے کے روگ دوریبوت کرے دین.
سبحان اللہ.
দূরীভূত করে আরোগ্য প্রবেশ করিয়ে দেন। আর হযরত সাইয়েদুনা আমজাদ আলী আজমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হাদিসে পাকের রয়েছে, যে ব্যক্তি জুমার দিন নক্কাটে আল্লাহ পাক তাকে দ্বিতীয় জুমা পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন, এবং তিন দিন অতিরিক্ত অর্থাৎ দশ দিন পর্যন্ত অবরাক বর্ণনা রয়েছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে এর দ্বারা রহমত আসবে আর গুনাহ চলে যাবে।
সুবহানাল্লাহ।
বাহার শরীয়তে একটা ঘটনা আপনার ই উল্লেখ রয়েছে, আল্লামা মুফতি আমজাদুল্লাহ আজমী রহমতুল্লাহ বলেন, জুমার দিন নখ কাটা মুস্তাহাব।
জি
হ্যাঁ, যদি বেশি বড় হয়ে যায় তবে জুমার জন্য অপেক্ষা করবে না, যে নখ বড় হওয়া ভালো নয়, কারণ নখ বড় হওয়া রিজিক স্বল্পতার কারণ।
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নাতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
খতরনাক জুমলা, রাজি রব কো করনা বাত রব কি মাননি হ্যায়। আল্লাহ তাআলা নে কুরআন করিম মে তকরিবন 700 মকামাত পর নামাজ কা হুকম ফরমায়া, ওর উসি কি তরফ সে হাম পর কিয়া হুয়া ফরজ, ঈমান ইয়ানি ইসলাম কে বাদ আকীদে কি দুরুস্তি কে বাদ সব সে পহলা ফরজ নামাজ হ্যায়। ये तो पढ़नी है, और अगर ऐसा कहने वाला नऊज़ुबिल्लाह नमाज फर्ज नहीं है ये कहना चाहता है या नहीं, इसका मतलब अगर ये लेता है तब तो मुसलमान भी नहीं है। मुसलमान तो कैसे कहेगा ये? अच्छा, फिर मखलूक की खिदमत की ऐसी मसरूफियत क्या, नमाज में देर कितनी लगती है? खाना नहीं खाता, गप्पे नहीं मारता, रात को सोता नहीं है, वो सारे तो धंधे करता है यार, हर वक्त कौन मखलूक की खिदमत करता है? वो ये क्या करेगा जितना दावत इस्लामी मखलूक की खिदमत कर रही है? अल्हम्दुलिल्लाह, घर घर राशन पहुंचाने का काम दावत इस्लामी कर रही, दुनिया देख रही है, ये क्या नमाज नहीं पढ़ते दावत इस्लामी वाले? किसी काम में ऐसी मसरूफियत नहीं होती कि बंदे को नमाज का टाइम ना मिले, और अगर ऐसी मसरूफियत है कोई जिसमें नमाज का टाइम नहीं मिलता तो वो काम छोड़ना जरूरी है, फर्ज है कि नमाज पढ़े। तो वो जो भी कहता है उसको तौबा करनी चाहिए, ऐसी बात नहीं करनी चाहिए।
रमजान 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 रमजान।